ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দুই তৃতীয়াংশ সংসদ সদস্য ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারেন।
কলকাতা থেকে গৌতম গুপ্ত,
তিন তালাক ও বহু বিবাহ প্রথা মুসলমানদের মধ্যে বজায় রাখা নিয়ে মুসলিমরা দ্বিধা বিভক্ত।
ঢাকা থেকে আমির খসরু,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজানের ঢল এবং প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া হাওড়া অঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়া যদি আরেকটি পারমাণবিক পরীক্ষা চালায় তিনি তাতে খুব খুশি হবেন না। সেটি হবে সে দেশের ষষ্ঠ পারমাণবিক পরীক্ষা। সিবিএস টেলিভিশনের ফেস দ্য নেশন অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেছেন, আমি আপনাকে এটাও বলতে পারি যে আমার মনে হয় না চীনের প্রেসিডেন্ট, যাকে খুব সম্মান করা হয়, তিনিও এতে খুব খুশি হবেন। প্রেসিডেন্টকে যখন প্রশ্ন করা হয় যে পিয়ংইয়ং আরেকটি পারমাণবিক পরীক্ষা চালালে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের প্রশাসনের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেবেন কিনা, ট্রাম্প বলেন, আমি জানি না, তবে দেখা যাক কি হয়। উত্তর কোরিয়া দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের চেষ্টা করছে, যে ক্ষেপণাস্ত্র ৯,০০০ কিলোমিটার দূরে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম হবে। উত্তর কোরিয়া শনিবার একটা নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, কিন্তু দক্ষিণ কোরিয়া বলেছে সেটি ব্যর্থ হয়। উত্তর কোরিয়া আঞ্চলিক নিরাপত্তার প্রতি যে হুমকি সৃষ্টি করছে সে বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপিন্সের প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তেকে ওয়াশিংটনে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার দুই প্রেসিডেন্ট টেলিফোনে আলাপ করার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, বন্ধুত্বপূর্ণ সংলাপে আঞ্চলিক নিরাপত্তা, যার মধ্যে অন্তর্ভুক্ত উত্তর কোরিয়ার হুমকি, সে বিষয়ে দক্ষিণ পূর্ব এশীয় রাষ্ট্র সংস্থা আসিয়ানের যেসব উদ্বেগ রয়েছে তা নিয়ে দুই নেতা আলোচনা করেন। উত্তর কোরিয়া শনিবার সকালে রাজধানী পিয়ংইয়ং এর উত্তরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ওয়াশিংটন ও সোল উভয় বলেছে পরীক্ষা সফল হয়নি, কিন্তু আন্তর্জাতিক মহল পিয়ংইয়ং এর তীব্র সমালোচনা করেছে। তুর্কি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, ফার্সি ভাষার একটি কৃত্রিম উপগ্রহের টেলিভিশন নেটওয়ার্কের ইরানি মালিককে এবং আরেক ব্যক্তিকে ইস্তাম্বুলে গুলি করে হত্যা করা হয়। জেম টেলিভিশনের মালিক সাইদ করিমিয়ানকে শনিবার রাতে গুলি করে হত্যা করা হয়। অন্য যে ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয় তিনি করিমিয়ানের ব্যবসার শরিক বলে বলা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। দুবাই ভিত্তিক জেম টিভি তুর্কি নাটক ও অন্যান্য বিনোদনমূলক অনুষ্ঠান ফার্সিতে রূপান্তরিত করে ইরানে সম্প্রচার করা হয়। বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, জনগণের অধিকার ক্ষুণ্ণ করে সংবিধানের এমন কোনো বিধান বা অন্য কোনো আইন সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিম কোর্ট পিছপা হবে না। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
রোববার ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, দুই তৃতীয়াংশ সংসদ সদস্য ঐক্যমত হলেই সংবিধান সংশোধন করতে পারেন। পুরো সংসদ যদি সংবিধানকে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট ইচ্ছা করলে তা রেখে দিতে পারে। তিনি বলেন,
সুপ্রিম কোর্ট যদি দেখে তার মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে, আইনের শাসন প্রতি আঘাত আসছে, ইন্ডিপেন্ডেন্ট সব জুডিশিয়ারি এতে আঘাত আসছে, জনগণের অধিকারের ফান্ডামেন্টাল রাইটসের যদি অধিকার হয়েছে তাহলে আমরা বলবো তাই ততটুকু।
এদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য গঠিত বিশেষ ট্রাইব্যুনাল ওই আদালতের অধীনে বিচারাধীন কোন অভিযুক্তকে রাজাকার বলে কেউ সম্বোধন করতে পারবে না বলে নির্দেশ দিয়েছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উজানের ঢল এবং প্রবল বর্ষণে তলিয়ে যাওয়া হাওড়াঞ্চল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এ বিষয়ে ঢাকা থেকে আমির খসরু রিপোর্ট।
রোববার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জের হাওড়াঞ্চলের সাল্লা এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী। তিনি এ সময় আগামী মৌসুমে ওই এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ দেওয়া সহ প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন।
ফসলের জন্য সার বীজ কৃষি উপকরণ যা যা প্রয়োজন এই সার বীজ আমরা বিনামূল্যে আমাদের কৃষকদের মাঝে বিতরণ করব।
প্রধানমন্ত্রী কৃষি ঋণ আদায় আপাতত বন্ধ রাখা, খোলা বাজারে স্বল্প মূল্যে চাল বিক্রি এবং দুস্থদের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচি জোরদার করার নির্দেশ দিয়েছেন। তিনি হাওড়া অঞ্চলের বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আশ্বাস দিয়েছেন। এদিকে বিরোধী দল বিএনপি বলছে সরকারি উদ্যোগে ত্রাণ বিতরণে দলীয় বিবেচনা কাজ করছে, সব ক্ষতিগ্রস্তই ত্রাণ পাচ্ছেন না। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে 2016 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনা ও সহিংসতায় 888 জন শ্রমিক মারা গেছেন বলে জানিয়েছে শ্রমিক অধিকার নিয়ে কাজ করার সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাটিস্টিক্স। এ বিষয়ে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
মহান মে দিবস যাপনের একদিন আগে রোববার ঢাকায় প্রকাশিত এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি বলেছে 2016 সালে দুর্ঘটনায় নিহতের সংখ্যা 2015 সালের তুলনায় প্রায় দ্বিগুণ। একই বছর কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হয়েছেন 1093 জন শ্রমিক। বিলসের হিসেবে 2016 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় 699 জন এবং সহিংসতায় 189 জন শ্রমিক মারা গেছে। 2015 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের সংখ্যা ছিল 363 জন। প্রতিবেদনে বলা হয় 2016 সালে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় সবচেয়ে বেশি 2049 জন শ্রমিক মারা গেছেন পরিবহন খাতে এবং সবচেয়ে কম 9 জন মারা গেছেন তৈরি পোশাক খাতে। কর্মক্ষেত্রে শ্রমিক নিহত হওয়ার কারণের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় মূলত সড়ক দুর্ঘটনা, বিদ্যুৎ স্পৃষ্ট, উঁচু থেকে পড়ে যাওয়া, অগ্নিকাণ্ড, বিষাক্ত গ্যাস এবং কয়লার বিস্ফোরণে বেশিরভাগ শ্রমিক নিহত হন। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় এক সাক্ষাৎকারে বলেছেন সীমান্তের ওপারের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বন্ধ না হলে এ রাজ্যের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক চেহারা বদলে যাবার সম্ভাবনা থাকবে। এ বিষয়ে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
বাংলাদেশ অবশ্য অনুপ্রবেশের কথা একেবারেই মানে না, তা সত্ত্বেও একথা ঠিক, পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলিতে অস্বাভাবিকভাবে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং হিন্দু মুসলমান জনসংখ্যার অনুপাত বদলে গিয়েছে। অসমের উদাহরণ দেখেও সতর্ক না হলে পশ্চিমবঙ্গেও সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তার প্রভাব পড়তেই পারে বলে মনে করেন ত্রিপাঠী। বিজেপি নেতারা বলেন এই রাজ্যে তারা ক্ষমতায় এলে সীমান্ত একেবারে সিল করে দিয়ে অনুপ্রবেশ বন্ধ করে দেয়া হবে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আকাশবাণীর একটি অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সে বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
এই প্রসঙ্গে তিনি বলেন
তার কথায় মাথা থেকে ভিআইপি কালচার দূর করে ফেলতে হবে, বদলে আনতে হবে ইপিআই, যার অর্থ এভরি পার্সন ইজ ইম্পর্টেন্ট। লালবাতি কালচার দূর করতে কেন্দ্রের পদক্ষেপের কথাও তিনি তার ভাষণে উল্লেখ করেন। আগামীকাল পয়লা মে, তাই মে দিবস উপলক্ষে দেশের শ্রমিকদের অধিকারে বাবা সাহেব আম্বেদকরের অবদানের কথাও উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রীর কথায় আমাদের সবসময় নিজেদের সংস্কৃতি ও ইতিহাসের কথা মাথায় রাখা উচিত। অস্পৃশ্যতার বিরুদ্ধে রামানুজাচার্যের সংগ্রামের কথাও উল্লেখ করেন তিনি। সেই সাথে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অন্যভাবে চিন্তা ভাবনা করার উৎসাহ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কথায় ভারত বৈচিত্র্যে পরিপূর্ণ, তরুণ পড়ুয়াদের উচিত সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করা, তা সে নতুন ভাষা হোক বা সাঁতার কাটা বা ছবি আঁকা। পরমাশিস ঘোষরায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের মেরিন সেনারা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের হেলমান্দ প্রদেশে ফিরে গেছে। নেটো আফগানিস্তানে তাদের লড়াই মিশন শেষ করার 3 বছর পর উত্তেজনাপূর্ণ প্রদেশের মেরিন সেনারা ফিরে গেছে। ওই এলাকায় পপি চাষ হয়। সিরিয়ার 8 জন উদ্ধারকর্মী, যারা হোয়াইট হেলমেটস নামে পরিচিত, তারা শনিবার নিহত হন যখন বিদ্রোহীদের নিয়ন্ত্রিত হামা প্রদেশে তাদের দপ্তরে বিমান হামলা হয়। হোয়াইট হেলমেটস এবং বিরোধী সক্রিয় কর্মীরা এই খবর জানিয়েছে। খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী দু সপ্তাহের মধ্যে প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত নেবার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সম্পর্কে ভয়েস অব আমেরিকার প্রতিবেদনটি পরিবেশন করছেন শাহাদাত হোসেন সবুজ।
শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার 100তম দিন উদযাপন উপলক্ষে এক র্যালিতে বক্তব্য দিয়েছেন। পেনসেলভেনিয়ার হ্যারিসবার্গে 10,000 সমর্থক ছিল তার শ্রোতা, যারা ইউএসএ ইউএসএ স্লোগানে মুখরিত করে ট্রাম্পকে অভ্যর্থনা জানাচ্ছিল। একই সময় হোয়াইট হাউসে চলছিল সাংবাদিকদের নৈশভোজ, যাতে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু ট্রাম্প এই নৈশভোজে অংশ না নেওয়ার বিষয়ে উল্লেখ করে বলেন, আমি এখানে আসতে পেরেই আনন্দিত। জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বড়সড় সিদ্ধান্তের কথা বলেছেন। উপস্থিত সমর্থকদের সামনে তিনি প্রতিজ্ঞা করেছেন, প্যারিস জলবায়ু চুক্তি নিয়ে একটি বড় ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আগামী দু সপ্তাহের মধ্যেই। এর আগে তার নির্বাচনী প্রচারণায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনা অথবা পুনর্বিবেচনা করার হুমকি দিয়েছিলেন। গত মাসে এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে শক্তি উৎপাদন কেন্দ্রগুলো থেকে গ্যাস নির্গমন সংক্রান্ত নীতি এবং অন্য কর্মপন্থাকে পরিবর্তন করবে, যা কিনা ট্রাম্প প্রশাসনের মতে অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছিল। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, প্রেসিডেন্ট জলবায়ু হুমকির গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাহ্য করছেন এবং তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করার পরিকল্পনা করছেন। সপ্তাহখানেক আগে হোয়াইট হাউসের বাজেট উপদেষ্টা মাইক মালভিন বলছেন, জলবায়ু পরিবর্তন প্রশ্নে আমি মনে করি প্রেসিডেন্ট খুবই পরিষ্কার অবস্থানে আছেন। আমরা ওই বিষয়টিতে আর একটি পয়সাও খরচ করছি না। আমরা মনে করি এটা অর্থের অপচয়। পরিবেশবাদীরা মনে করছেন, জলবায়ু পরিবর্তন নিয়ে প্রেসিডেন্ট এবং তার প্রশাসনের এ ধরনের বক্তব্য এটাই নির্দেশ করছে, যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি পূরণের সক্ষমতা থেকে দূরে সরে যাবে ধীরে ধীরে।
প্যারিসের জলবায়ু চুক্তি বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোকে ক্ষতিপূরণ দেবার জন্যে যুক্তরাষ্ট্র সহ শিল্পোন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি। রবিবার ওই দাবিতে ঢাকায় এক মানববন্ধন থেকে বলা হয়েছে, জলবায়ু অর্থায়নে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি পুরো বিষয়টিকেই ক্ষতিগ্রস্ত করবে। এ সম্পর্কে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ দেশসমূহকে ক্ষতিপূরণ প্রদানের অঙ্গীকার বাস্তবায়ন সম্পর্কে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান ভয়েস অব আমেরিকাকে বলেন,
সবসময় প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে হয়েছে বাংলাদেশকে এবং সেক্ষেত্রে বাংলাদেশ ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এক্ষেত্রে যে বিষয়টি আপনি যেটা লক্ষ্য ইঙ্গিত দিলেন, ক্রমাগত ভাবে আমরা দেখছি প্রাকৃতিক দুর্যোগের প্রকোপ বাড়ছে এবং তার সাথে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের একটা প্রত্যক্ষ যোগ সাজাশ ইতিমধ্যে বৈজ্ঞানিক ভাবে যে বিষয়টি তাদের সরকার করছে সেটি হচ্ছে যে 2015 যে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়েছে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত, সেই চুক্তির থেকে ক্রমাগত ভাবেই তারা সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে এবং বিশেষ করে কয়লা ভিত্তিক জ্বালানি খাত পুনরুদ্ধার করতে প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তারা বিভিন্ন ভাবে এই চুক্তির বিরোধী অবস্থান গ্রহণ করছে। এবং অন্যদিক থেকে যে অঙ্গীকার অনুযায়ী যে বিশেষ করে ক্ষতিকারক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র যে শীর্ষ অবস্থান, সেই অবস্থান থেকে তারা যে অঙ্গীকার করে আসছে যে বাংলাদেশ মতো উন্নয়নশীল দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য তারা ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদান করবেন, সেটা ক্ষতিপূরণ হিসাবে কোনো সাহায্য নয়, কোনো অনুদান নয়, ক্ষতিপূরণ হিসাবে প্রদান করার কথা, সেইখান থেকে তারা সরে যাচ্ছে। এবং যেটি আমরা মনে করি যে অত্যন্ত নেতিবাচক একটা অবস্থা, এবং সেই কারণেই আমরা যে আহ্বানটা করছি দুটো জিনিস, এক হচ্ছে যে আমরা তাদের কাছে সরাসরি দাবি করছি যে তারা তাদের জন্য অঙ্গীকার রক্ষা করেন এবং বিশেষ করে প্যারিস চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণ হিসেবে আমাদের দেশগুলোকে অর্থ সহায়তা বর্তমান রাখেন এবং অঙ্গীকার অনুযায়ী প্রদান করেন। দ্বিতীয় হচ্ছে যে অন্যান্য যে সমস্ত ক্ষতিকারক দেশগুলো আছে, যারা উন্নত দেশগুলো, তারাও যেন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে কাজ করে এই বিষয়টাকে নিশ্চিত করা হয় যে যারা যে অঙ্গীকার করা আছে সেটা পালনের জন্য। এবং তৃতীয় হচ্ছে যে আমাদের সরকারের কাছে এবং সকল অংশীদারের কাছে আমরা আহ্বান জানাই যাতে করে এই বিষয়টিকে আরো বেশি সক্রিয় ভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে উত্থাপন করা। বাংলাদেশ সবসময় এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করেছে এবং এক্ষেত্রে আমরা মনে করি যে আরো সুযোগ আছে ভূমিকা পালন করার।
বাংলাদেশ সরকার এক্ষেত্রে নিজস্ব উদ্যোগে একটি তহবিল তৈরির চেষ্টা অব্যাহত রেখেছে। এ সম্পর্কে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
সে বিষয়টিকে মনে রাখতে হবে এবং চতুর্থ ক্ষেত্রে বাংলাদেশ একটা ব্যতিক্রমী ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে যে বিদেশি ক্ষতিপূরণের জন্য অপেক্ষায় না থেকে সরকারের নিজস্ব তহবিল অর্থাৎ জনগণের অর্থে একটা নতুন একটা তহবিল গঠন করেছে, একটা ট্রাস্ট ফান্ড নামে পরিচিত। আমরা দাবি জানাই সরকারের কাছে যতক্ষণ পর্যন্ত না পর্যাপ্ত ক্ষতিপূরণ বাবদ অর্থ বিদেশ থেকে আসছে ততক্ষণ পর্যন্ত এই তহবিলে অর্থ বরাদ্দ অব্যাহত রাখা এবং স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই অর্থের ব্যয় নিশ্চিত করা।
জলবায়ু তহবিলে যে সামান্য অর্থায়ন হচ্ছে তাতেও দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ রয়েছে। এ সম্পর্কে টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন,
এটা তো আসলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এটা কোনো নতুন কথা নয়। এটা এটা যেখানে অর্থ সেখানে অনিয়মের সুযোগ থাকবে সেটা খুবই স্বাভাবিক এবং সেই প্রেক্ষিতে এই বিষয়ে খাতটাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে চিহ্নিত করে আমরা চেষ্টা করছি সরকারের সাথে কাজ করে আবার এই ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক আইনি এবং নীতি কাঠামো সুদৃঢ় করে। এবং এক্ষেত্রে আমি বলবো যে ইতিবাচক অগ্রগতি অবশ্যই হয়েছে, যদিও আইডিয়াল জায়গায় আদর্শ জায়গায় আমরা এখনো যেতে পারিনি।
টিআইবি জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর, কূটনৈতিক এবং আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
ভারতে মুসলমানদের মধ্যে প্রচলিত তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ আর পুরুষের চারবার বিয়ে করবার অধিকার থাকা উচিত কিনা সে প্রসঙ্গে দ্বিধা বিভক্ত দেশটির মুসলিম সমাজ। এ সম্পর্কে কলকাতা থেকে গৌতম গুপ্ত।
দুতরফেই সমাজের মধ্যে জনমত সংগঠনে ব্যস্ততা। যেমন প্রগতিশীল মুসলিম সমাজ নামে একটি সংগঠন 100,000 সই সংগ্রহ করছে ওই দুই প্রথা তুলে দেওয়ার জন্য একটি স্মারকলিপি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে। আগামী 9 মে দিল্লির যন্তর মন্তরে এরা ধর্নাতেও বসছেন। শনিবার মধ্য কলকাতায় ওই দুই প্রথা বহাল রাখার সপক্ষে আবার অবস্থান করে প্রথা দুটি অপরিবর্তিত রাখবার দাবি জানিয়ে পুরুষ অধিকার রক্ষার একাধিক সংগঠন পথে নেমে পড়ে। আইনি চ্যালেঞ্জের নিষ্পত্তি করতে মে মাসের দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার কথা। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের অবশ্য আশা, অতীতে যেমন সতীদাহ প্রথা বা অস্পৃশ্যতা বিলোপের কাজ করা গিয়েছে আইনেরই মাধ্যমে, তেমনই সম্ভব তিন তালাক ও বহুবিবাহ প্রথার ক্ষেত্রেও। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
এবারে একটি শোক সংবাদ। বাংলাদেশের সুপরিচিত আবৃত্তিকার, স্থপতি, মুক্তিযোদ্ধা কাজী আরিফ 29 এপ্রিল গতকাল শনিবার নিউ ইয়র্কে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। তার হৃদযন্ত্রে সবশেষ অস্ত্রোপচারটির পর থেকেই তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর। গুণী এই আবৃত্তিকার কিছুদিন আগে ভয়েস অফ আমেরিকার স্টুডিওতে এসেছিলেন, কথা বলেছেন আবৃত্তি শিল্পের বিভিন্ন দিক নিয়ে। ভয়েস অফ আমেরিকাকে দেয়া তার শেষ সাক্ষাৎকারটির অংশবিশেষ আমাদের এবারের পরিবেশনা।
আপনাকে স্বাগত জানাচ্ছি কাজী আরিফ।
আপনাকেও স্বাগতম।
আপনি চট্টগ্রামে শৈশব কৈশোর কাটিয়েছেন, তারপরে আপনি বুয়েটে পড়ালেখা করতে চলে আসেন পরবর্তীকালে, কিন্তু তার আগে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন 1 নম্বর সেক্টরে, যেটি চট্টগ্রাম, নোয়াখালী ইত্যাদি সেই দিকের অঞ্চলগুলোতে। তো আরেকবার একটু শৈশবে ফেরত যাই, যে এই যে আবৃত্তি করেন আপনি, শুধু আবৃত্তি না, আপনি শৈশবে গানও শিখেছেন, রবীন্দ্রসঙ্গীত শিখেছেন, কিভাবে শুরুটা হয়েছিল?
প্রথমে তো প্রবর্তক সঙ্গে, বাসার কাছেই ছিল, প্রবর্তক সঙ্গে যে গান শিখলাম প্রিয়দরঞ্জন সেনগুপ্তের কাছে, তারপরে আরেকটু যখন বড় হলাম, ধরেন ক্লাস সেভেনে যখন উঠি, তখন নীরদ বড়ুয়া আর্য সঙ্গীতের অধ্যক্ষ, তাঁর কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত শিখে, খুব যে শিখেছি তা না, 10 ক্লাস অবধি ছিল আর কি ওটা শেখাটা। তারপর গাইতাম বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, রেডিওতে গাইতাম, মঞ্চের বিভিন্ন অনুষ্ঠানে গাইতাম, এভাবেই চলছিল। কিন্তু আবৃত্তির বিষয়ে যেহেতু কথা বলছি, আবৃত্তিটা হলো কি, বাসায় একটা পরিবেশ ছিল, বাবা মা দুজনেই ভীষণ গান আবৃত্তি এগুলোর ভক্ত ছিলেন। সেই সময় পশ্চিমবঙ্গ থেকে স্মাগল রেকর্ড আসতো, এলপি রেকর্ড, 45 RPM এগুলো আসতো বাসায়। বাসায় আসতো মানে কি, এক ভদ্রলোক নিয়ে আসতেন, লুকিয়ে ছাপিয়ে বাবা নিয়ে আসতেন ওগুলো। তা আমাদের বাসায় তখন চেঞ্জার আছে, তো চেঞ্জারে ছোটো বড়ো অনেকগুলো চেঞ্জার, তখন 3-4টে চেঞ্জার, তো চেঞ্জারে বাবা ওগুলো বাজিয়ে বাজিয়ে শুনতেন। তো তাতে গান থাকতো, রবীন্দ্রনাথের বিভিন্ন ধরনের গান, নজরুলের বিভিন্ন ধরনের গান, পুরনো গানগুলো, বিশেষ করে কেএল সাইকেল খুব একটা পাওয়া যেত না, কেএল সাইকেল আবার বাবা রেডিওতে শুনতেন, রেডিও সিলন নামে যে রেডিওটা ছিল, ঠিক সকাল 8:30 সময় শেষ গানটা রেডিও সিলনে ছিল কেএল সাইকেলের। এগুলো সব আমার স্মৃতিতে, স্মৃতি থেকে বলছি আর কি। তো করে বাবা অফিসে চলে যেতেন, আর ছুটির দিনগুলোতে আবৃত্তি বাজত, গান বাজত। তা থেকে কিন্তু আমার কোনো ইম্প্যাক্ট পড়েছে কি না জানি না, কিন্তু মনে পড়ে ওগুলো,
সব্যসাচী, শম্ভুমিত্র,
সব্যসাচী, শম্ভুমিত্র, আবুল কাশেম, এদের আবৃত্তিগুলো বাজত। বাংলাদেশি কারো রেকর্ড তখন হয়নি, কিংবা শোনাও হতো না।
আপনি ছোটকালে গানও শিখেছেন, আবৃত্তিও করেছেন, কিন্তু আস্তে আস্তে আপনি আবিষ্কার করলেন যে আবৃত্তি আপনার বেশি পছন্দের, বা সেখানে আপনার শক্তিটা আপনি বেশি অনুভব করলেন।
ব্যাপারটা যা দাঁড়ায় সেটা হচ্ছে যে, কি ছোটোবেলায় গান শিখেছি, আবৃত্তি কিন্তু শিখিনি, কিংবা আবৃত্তির প্রতি যে একটা টান ছিল সেটাও বুঝিনি। এমনি সাধারণ ছেলেমেয়েরা যেরকমভাবে কবিতা পড়ে, কবিতাটা পড়েছি, পড়ে ভেতরে ঢোকবার চেষ্টা করেছি, অনেক সময় বুঝেছি, অনেক সময় বুঝিনি, কিংবা ওটাকে যে আওড়াতে হয়, গলায় তুলে নিয়ে এসে উচ্চারণ করতে হয়, এগুলো করা হয়নি ছোটোবেলায়। তো এরকম করতে করতে একটা সময়, সেই সনটা ছিল 1968 সন, তখন কেবল SSC পরীক্ষাটা দিয়েছে, সেই সময় অফুরন্ত সময়, মুসলিম ইনস্টিটিউট হল একটা আছে চনকায়, তো ওখানে সব রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির, তারপরে আধুনিক বাংলা গানের ছেলেমেয়েরা সব একটা গীতিনাট্য মতো করেছিল, তাতে আমার রবীন্দ্রসঙ্গীত গাওয়ার কথা আর কি। তো যিনি এই সূত্রাধর হিসেবে থাকবেন, কণ্ঠ দেবেন, নেপথ্যে ঠিক না, সরাসরি বসেই, তখন ঠিক ধারা বর্ণনা শব্দটা ব্যবহার করা হতো আর কি। তো ধারা বর্ণনা যিনি দেবেন, উনি আবার বেতারের উপস্থাপক। তো ভদ্রলোক আসেননি, আমরা বেশ অনেকক্ষণ বসে আছি, বসে আছি, বসে আছি, অনুষ্ঠান শুরু হবে, তখন উদ্যোক্তাদের একজন এসে বললেন যে, কি এই ছেলেটা তো রবীন্দ্রসঙ্গীত করে, এর গলাটা ভারী এবং মিষ্টি, এ করতে পারবে। এই প্রথম তখন আমি কোনো কিছু পাঠ করলাম। পাঠ করার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে, যারা সামনে বসে আছেন দর্শকের সারিতে, তাদের যেন মনে হলো যেন তারা একটু শুনছেন, কিংবা শোনার চেষ্টা করছেন, কিংবা বোঝার চেষ্টা করছেন। একটা ছোটো মানুষ তখন, অতটা তো বয়স হয়নি, আমি ভাবলাম যে বোধ হয় বোঝার, এগুলো সব আমার 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 মনে হয়েছে আর কি। যে
তখন আপনার মাত্র 16 বছর,
16 বছর বয়স ছিল। হ্যাঁ,
নতুন প্রজন্মের জন্য যারা আবৃত্তি করতে চান বা করেন, তাদের জন্য কোনো পরামর্শ আছে?
এক নম্বর জিনিস হচ্ছে পড়তে হবে, কারণ আমি যদি এতখানি জানি তাহলে এতটুকু বলতে পারবো, কিন্তু আমি এতটুকু জানলে এতখানি বলতে পারবো না। একটি শব্দ তো অনেকবার অনেকভাবে আসতে পারে, আমি একটি শব্দই একটিই জানি, তাহলে ওটাকে কবার আর কিভাবে বলবো। ধরে নিই যে বায়ু শব্দটা, বায়ু শব্দটা আমি কত হাজারবার পাবো আমি জানি না, কিন্তু প্রতিবার যদি একইভাবে একই বায়ুকে আমি দেখতে পাই, কিন্তু কবিতা একই বায়ুকে একইভাবে আনিনি বিভিন্ন কবিতায়, তো ওইটাকে গলায় বিভিন্নভাবে কেন আনা যাবে না। এটা পড়লেই কিন্তু, আমি যদি বিষয়বস্তু জানি কবিতার, এবং আমার প্রচুর পড়া থাকে, তাহলে আমি ওটাকে নিয়ে খেলতে পারবো, ওটাকে নিয়ে যে কোনো জিনিস ওলট পালট করে দেখতে পারবো। এটাই করতে হবে, প্রচুর পড়তে হবে, যে কোনো জিনিস পড়তে হবে।
আমাদের সময় প্রায় শেষ, কিন্তু আমরা রবীন্দ্রনাথের একটি কবিতা আবৃত্তি দিয়ে আজকের সাক্ষাৎকারটি শেষ করতে চাই। আপনার কাছে রবীন্দ্রনাথের একটি কবিতা শুনতে চাই।
রবীন্দ্রনাথের কৃষ্ণকুলি পড়ি।
নিশ্চয়।
কৃষ্ণকুলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গায়ে, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, পূবে বাতাস এলো হঠাৎ থে, ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকুলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেম ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পাইনি অবকাশ, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, দেখেছি তার কালো হরিণ চোখ, দেখেছি তার কালো হরিণ চোখ।
চমৎকার। শুনতে শুনতে মনে হচ্ছিল যে আমি সেই বীরভূমের সেই শান্তিনিকেতনের কাছে হয়তো ট্রেনের জানালা দিয়ে কোনো এক কালো মেয়ের চকিত চোখ দেখছি, সাঁওতাল যেখানে থাকে, সাঁওতালরা একদম সেই জায়গায় চলে গিয়েছিলাম,
তেমনি একটা ছায়া। কিন্তু
রবীন্দ্রনাথের কবিতার আধুনিকতা সম্পর্কে আপনার কি মনে হয়?
সবসময় তো রবীন্দ্রনাথ আধুনিক, সবচেয়ে বেশি আধুনিক আমার মনে হয় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের কোন কথাটাকে আপনি কোনভাবে বলবেন কিংবা ই করবেন যে ওটা পুরনো মনে হবে? আপনি কি কি বলতে চান, কোন কথা বলতে চান, সেই কথাটাই রবীন্দ্রনাথের মনে হবে যেন এইমাত্র লিখে আপনার হাতে তুলে দিয়েছেন। রবীন্দ্রনাথ সবসময়ই আধুনিকতার সামনে ছিলেন এবং আমার মনে হয় যে অনেক বেশি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন বলে ওর কবিতাও ততটাই এগিয়েছিল, এগিয়ে আছে এখনও।
সেটাই খুব আশ্চর্য লাগে
যখনই পড়েন, এটা কত কত আগে লেখা, কিন্তু আপনার মনে হচ্ছে না যে কি রবীন্দ্রনাথ বোধহয় লিখে সদ্য পাঠিয়ে দিয়েছে কোথাও, তারপরে আমরা হয়তো পড়ছি।
এবং শুধু কবিতার ভাষার ক্ষেত্রে নয়, এই গানটি তিনি যেইভাবে সুর দিয়েছেন সেটাও ভীষণ আধুনিক। কিভাবে সেই গানের ভেতরে যেই নাটক, যে ড্রামা, তিনি একেবারে মানে প্রথাগত গতানুগতিক সুর থেকে বেরিয়ে রবীন্দ্রনাথের অন্য সব গানের যে একটা সুর আছে সেখান থেকে বেরিয়ে
পুরোপুরি বেরিয়ে
নাটকীয় একটা সুর দিলেন এই গানে।
ঠিক বলেছেন।
অর্থাৎ কোন কথাটা কিভাবে ডিকটেট করবে একজন গীতিকারকে সেটা রবীন্দ্রনাথ বুঝতেন, তাকে হাত ধরে নিয়ে যেত যে এই কথাটা আমার এভাবেই বলতে হবে, সেটা সেটা রবীন্দ্রনাথের গানের যে ধারা সেটা থেকে বাইরে বেরিয়ে আসতে হলে তাই করতেন,
বেরিয়ে এসেছেন
একেবারে সম্পূর্ণ অন্যরকম একটা সুর এই গানের।
কৃষ্ণকুলি আমি তারেই বলি, তাই না?
একদম।
কালো তারে বলে গায়ের লোক, মানে এখন আর গলা দিয়ে গান বেরোয় না তো,
এবং এটা বেশ